আসসালামু আলাইকুম। আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় শরীর, বিজয়ের মাসে আজকের সাদাকাউনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর গভীর গভীর শ্রদ্ধা নিবেদন করছি মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের, বীর শহীদানদের, যাদের রক্ত, যাদের ঘাম, যাদের শ্রম, যাদের মেধা, যাদের সাহস পৃথিবীর মানচিত্রে স্বাধীন জাতি হিসেবে আমাদের প্রতিষ্ঠিত করেছে, আমাদের নিজস্ব পরিচয় সৃষ্টি করেছে। আসলে তারা যদি জাতির মুক্তির স্বপ্নের জন্যে অকুতভয় সংগ্রামে ঝাঁপিয়ে না পড়তেন, তাহলে আজকে আমরা মায়ের ভাষাতেও কথা বলতে পারতাম না। আসলে মনুছবি মিসাইলের মতো লক্ষ্য ভেদ করে কি করে না, মনুছবি হয় কি হয় না, আমাদের স্বাধীনতাই হচ্ছে তার এক জ্বলন্ত উদাহরণ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে পুরো জাতি যখন মুক্তির সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, তখন তাদের কাছে একটি স্বপ্ন ছিল, স্বাধীন দেশ। আর আমাদের বীর মুক্তিযোদ্ধারা অকুতভয় সংগ্রামের মধ্য দিয়ে সেই স্বপ্ন, সেই মনোছবিকেই বাস্তবায়িত করেছেন। তাদের অস্ত্র ছিল না, রসদ ছিল না, অনেকটা খালি হাতেই ঝাঁপিয়ে পড়েছিলেন লক্ষ্য বাস্তবায়নে, সব কিছু ত্যাগ করে। অস্ত্র এসছে, রসদ এসছে, হানাদার পাকিস্তানি বাহিনী নাস্তানাবুদ হয়ে আত্মসমর্পণ করেছে, আমরা স্বাধীন হয়েছি। বিজয়ের এই মাসে আমরা আবারও মুক্তির সংগ্রামে, যিনি যতটুকু ত্যাগ করেছেন, যিনি যতটা আত্মদান করেছেন, যিনি যতটা কোরবানি করেছেন, যিনি যতটা কষ্ট স্বীকার করেছেন, প্রত্যেকের ত্যাগ এবং শ্রমের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আজকের আলোচনা শুরু করছি। আমরা কোয়ান্টামে সবসময় বলি, মানুষ যা ভাবতে পারে, যা বিশ্বাস করতে পারে, তা সে অর্জন করতে পারে। যখন ভাবনাটা বিশ্বাসে রূপান্তরিত হয় এবং বিশ্বাসটা কর্মে রূপান্তরিত হয়, প্রচেষ্টায় রূপান্তরিত হয়, তখন এটা মিসাইলের মতো লক্ষ্যভেদী মন ছবিতে রূপান্তরিত হয়। আসলে অবচেতন মনে লোকের ছবি যদি আপনি বসিয়ে দিতে পারেন, অবচেতন স্বয়ংক্রিয়ভাবে দিবানিশি কাজ করবে আপনাকে সেই গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্যে। প্রয়োজনে পথ সংশোধন করবে, দুর্দমনীয় আগ্রহ উদ্যম সৃষ্টি করবে আপনার ভেতরে। সময় যাই লাগুক, আপনি পৌঁছে যাবেন লক্ষ্য পানে, শুধু লেগে থাকতে হবে অবিচলভাবে। আমরা সাম্প্রতিক একটি উদাহরণ দিতে পারি, চীনা গণিতবিদ ইতাং ঝাং তার নাম। ছোটবেলা থেকেই গণিতের প্রতি তার ছিল প্রচণ্ড ঝোঁক। বারুক ঝাং স্বপ্ন দেখতেন বড় হয়ে একদিন জটিল একটি গাণিতিক সমস্যার সমাধান করবেন। বয়স যখন তার 12, চীনে শুরু হল সাংস্কৃতিক বিপ্লব, সব স্কুল কলেজ বন্ধ হয়ে গেল। মায়ের সাথে ঝাংকে পাঠিয়ে দেওয়া হলো গ্রামে কৃষি শ্রমিক হিসেবে কাজ করার জন্যে। 10 বছর খেতে খামারে তিনি কাজ করলেন। স্কুল কলেজে যেতে না পারলেও বইপত্র জোগাড় করে গণিত চর্চা করেছেন নিজে নিজেই। সাংস্কৃতিক বিপ্লব শেষ হওয়ার পর ঝাং প্রাতিষ্ঠানিক লেখাপড়া শুরু করলেন। 29 বছর বয়সে পিকিং বিশ্ববিদ্যালয় থেকে গণিতে মাস্টার্স করলেন, কৃতি শিক্ষার্থী ছিলেন। 35 বছর বয়সে আমেরিকার পার্ডু বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি পেলেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে ঢুকতে পারলেন না, গবেষণার সুযোগও তার জুটল না। তার পিএইচডি সুপারভাইজারও তাকে কোনো রিকমেন্ডেশন লেটার দেননি, কিন্তু ঝাং হতাশ হননি। নতুনভাবে সংগ্রাম শুরু করলেন বেঁচে থাকার। এক বন্ধুর রেস্টুরেন্টে ক্যাশিয়ারের চাকরি নিলেন। রাত কাটাতেন প্রাইভেট কারে, কারণ ঘর ভাড়া দেওয়ার সামর্থ্য তার ছিল না। অবসর যখনই পেতেন গণিত চর্চায় মেতে থাকতেন। নানা ধরনের কাজ করে উপার্জন করতে হতো তাকে। 7 বছর পার হয়ে গেল আরো। 44 বছর বয়সে তার এক গণিতবিদ বন্ধু ঝাংকে নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয়ে পার্ট টাইম লেকচারারের চাকরি পেতে সহায়তা করলেন। 44 বছর বয়সে পার্ট টাইম লেকচারার, এবং পরবর্তী 14 বছরেও কোনো প্রমোশন তার হলো না। ঝাং হাল ছাড়লেন না, নিরবচ্ছিন্নভাবে গণিত চর্চা করতে থাকলেন। 58 বছর বয়সে ঝাংয়ের সেই ছোটবেলার স্বপ্ন বাস্তবায়িত হল। জটিল একটি গাণিতিক সমস্যার সমাধান করলেন, যেটা বিশ্বের সেরা গণিতবিদরা দীর্ঘদিন ধরে সমাধানের চেষ্টা করছিলেন। ঝাংয়ের সমাধান ছাপা হল সবচেয়ে বনেদি জার্নাল অ্যানালস অফ ম্যাথমেটিক্সে। অখ্যাত ঝাং রাতারাতি পৃথিবীর সবচেয়ে বিখ্যাত গণিতবিদদের একজনে পরিণত হলেন। বড় বড় পুরস্কার, ফেলোশিপ, নিউ ইয়র্ক টাইমস সহ প্রভাবশালী পত্রিকা তার সাক্ষাৎকার নেওয়ার জন্যে লাইন ধরল। প্রিন্সটন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় তাকে লেকচার দেওয়ার জন্যে আমন্ত্রণ জানাল। নিউ হ্যাম্পশায়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তড়িঘড়ি করে তাকে প্রফেসর হিসেবে পদোন্নতি দিল। কিছুদিন পরে ঝাং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ায় অধ্যাপক হিসেবে যোগদান করলেন। তাকে বলা হয় এই শতাব্দীর অন্যতম সেরা গণিতবিদ। আসলে মনোছবি পূরণ হতে ঝাংয়ের কত বছর লাগল? 46 বছর। তিনি কেন পারলেন? কোনো প্রতিকূলতা তাকে ভাঙতে পারেনি। তার যা সম্বল ছিল সেটা নিয়ে আপ্রাণ চেষ্টা করেছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, আই ওয়াজ বর্ন ফর ম্যাথ, ফর মেনি ইয়ার্স দ্য সিচুয়েশন ওয়াজ নট ইজি, বাট আই ডিড নট গিভ আপ, আই জাস্ট কেপ্ট গোয়িং, কেপ্ট পুশিং। প্রিয় শরীর, প্রতিকূলতা যত আসুক, মহৎ লক্ষ্য নির্ধারণ করলে কখনো হতাশায় ভেঙে পড়বেন না, পথ চলা থামাবেন না। অন্ধকার যত আসুক পথ চলতে থাকুন, অন্ধকার পার হয়ে আলোর দিগন্তে আপনি পৌঁছবেনই। আমরা অধিকাংশ মানুষ ভুল করি, আমরা থেমে যাই, হতাশ হয়ে যাই। অথচ আমাদের ধর্মের শিক্ষাই হচ্ছে হতাশ হয়ে না, বিশ্বাস করো, বিশ্বাস করলেই তুমি বিজয়ী হবে। আসলে 25 মার্চের কালো রাতে যখন হানাদার পাক বাহিনী আমাদের জীবনে পৈশাচিক ধ্বংসলীলা শুরু করেছিল, আমরা কিন্তু হতাশ হইনি, সাহস সঞ্চয় করেছি, বিশ্বাস করেছি যে আমাদের স্বপ্ন একদিন বাস্তবায়িত হবে, এবং সেই স্বপ্নের জন্যে পুরো জাতি ত্যাগ স্বীকার করেছে। এবং বাংলাদেশ আজকে বিশ্বের সামনে একটি পরিচিত নামে পরিণত হয়েছে। জাতির জীবনে মনোছবির বাস্তবায়ন যেরকম সত্য, ব্যক্তি জীবনেও তা অমোঘভাবে সত্য হতে পারে যদি আপনি লিখে থাকতে পারেন। আসলে পৃথিবীতে যারা লেগে থেকেছেন, যারা স্বপ্ন দেখেছেন, বিশ্বাস করেছেন এবং স্বপ্ন বাস্তবায়নে লেগে থেকেছেন, তাদের স্বপ্ন এক প্রজন্মে না হয় 2 প্রজন্মে, 3 প্রজন্মে কখনো না কখনো সফল হয়েছে। এই বিজয়ের মাসে আরেকটি স্মরণীয় নাম হচ্ছে বেগম রোকেয়া। 9 ডিসেম্বর রংপুরে তার জন্ম, আজ থেকে 140 বছর আগে, যে সময়ে ধর্মীয় অনুশাসনের নামে গৃহে অনেকটা বন্দীর জীবন যাপন করা ছিল নারীর ললাট লিখন। সেই সময় তিনি স্বপ্ন দেখেছিলেন জ্ঞানী হওয়ার, বিশ্বাস করতেন তিনি জ্ঞান অর্জন করতে পারবেন। বাবার বাড়িতে খুব একটা সুযোগ পান নাই, বিয়ের পর উদারমনা স্বামী তাকে জ্ঞান অর্জনের সুযোগ করে দেন। স্বামীর উৎসাহে জ্ঞান চর্চায় তিনি এগিয়ে গেলেন। 1908 সালে, আজ থেকে 112 বছর আগে, নিজের ভাবনাকে, নিজের স্বপ্নকে, নিজের মনোছবিকে, নিজের চাওয়াকে উপস্থাপন করলেন সুলতানার স্বপ্ন উপন্যাসে। চাওয়াটা সময়ের এত আগে ছিল যে উপন্যাসকেও তার নামকরণ করতে হয়েছে সুলতানার স্বপ্ন হিসেবে। আসলে একজন দূরদর্শী মানুষ চিন্তা চেতনায় কতটা এগিয়ে থাকলে সেই সময় পরাধীন দেশে পরাধীন নারী, যাদের ভোটাধিকার, স্বাধীন পেশা নির্বাচনের অধিকার, এমনকি উচ্চশিক্ষা অর্জনের পথ ছিল রুদ্ধ, সেই সময়ে বেগম রোকেয়া এমন একটি দেশের কল্পনা করলেন যেখানে রাজা নেই, আছে রানী, আর তার নেতৃত্বে দক্ষ হাতে রাজ্যের সমস্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে নারীরা। শুধু তাই নয়, রাজ্যের নারী বিজ্ঞানীদের পরামর্শে সে রাজ্যে রান্না বান্না, যুদ্ধ, বিমান সব চলছে সৌরশক্তিতে, কৃষিকাজে ব্যবহার করছে বৈদ্যুতিক শক্তি। রোকেয়ার চিন্তা সময়ের যে কত আগে ছিল এটাই তার প্রমাণ। কত প্রতিকূলতা, 29 বছর বয়সে তিনি বিধবা হলেন। নারী শিক্ষার প্রসারকেই তিনি তার জীবনের মিশন হিসেবে স্থির করলেন, লক্ষ্য স্থির হল। স্বামীর নামে ভাগলপুরে গার্লস স্কুল খুললেন, সম্বল 5 জন ছাত্রী ও 1টি বেঞ্চ। টিকতে পারলেন না সেখানে, চলে এলেন কলকাতায়। আবার খুললেন 1টি স্কুল, এবার 2টি বেঞ্চ, 8 জন ছাত্রী। বাড়ি বাড়ি গিয়ে ছাত্রী সংগ্রহ করতেন। এর মধ্যে স্কুল চালানোর জন্য যে ব্যাংকে টাকা জমা রাখা ছিল সেটি দেউলিয়া হয়ে গেল। পুঁজিহীন, চরম প্রতিকূল পরিস্থিতি, কিন্তু বেগম রোকেয়া থেমে থাকেননি, দমে যাননি, হতাশ হননি। আস্তে আস্তে তার স্কুল প্রাইমারি, তারপর হাই স্কুলে পরিণত হল। একসময় তিনি উপলব্ধি করলেন, একা বড় কাজ করা যায় না, সংঘ গড়তে হবে। নারীদের সংগঠিত না করলে তার স্কুল টিকিয়ে রাখা যাবে না। কলকাতায় গড়ে তুললেন আঞ্জুমানে খাওয়াতিন ইসলাম নামে মুসলিম নারীদের সংগঠন। পরবর্তী পর্যায়ে এই সংগঠনই মহিলা সমিতির রূপ নেয়। বেগম রোকেয়া আক্ষরিক অর্থে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত নারী মুক্তির কাজকে এগিয়ে নিয়ে গেছেন। যে রাতে তিনি মারা গেলেন সেদিনও রুটিন মাফিক কর্মব্যস্ত দিনের শেষে যথারীতি লিখছিলেন, কলম হাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। টেবিলের ওপরে পেপার ওয়েটের নিচে একটি অসমাপ্ত লেখা, নারীর অধিকার। নারীর অধিকারের যে স্বপ্ন তিনি দেখেছিলেন, যে লক্ষ্য, যে মনোছবি বাস্তবায়নের জন্যে প্রাণান্ত প্রয়াস চালিয়েছিলেন, সংঘ করেছিলেন, শতাব্দীর পরিক্রমায় তারই ফলশ্রুতি আমাদের এই সমাজ। আসলে শুধু বেগম রোকেয়া না, যারাই ভাবতে পারে, বিশ্বাস করতে পারে, সেই বিশ্বাস বাস্তবায়নে সংঘবদ্ধ প্রচেষ্টা চালাতে পারে, তাদের স্বপ্ন সবসময় সফল হয়, সময় লাগে কিন্তু সফল হয়। বিজয়ের এই মাস কোয়ান্টাম পরিবারের সদস্যদের জন্য ক্ষুদ্র দান সংগ্রহের সালতামামির মাস। মানুষের কল্যাণে স্রষ্টার সন্তুষ্টির জন্যে প্রতিটি মানুষ ক্ষুদ্র ক্ষুদ্র যে দান মাটির ব্যাংকে জমা করে, এই মাসে তা সংগৃহীত হয়। আসলে কোয়ান্টামের সেবামূলক কাজের সবকিছুই পরিচালিত হয় সদস্যদের শুভানুধ্যায়ীদের এই ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চিত দান দ্বারাই। এই সময় আমাদের পরিবারের সদস্যদের জন্য এটা একটা উৎসবের মতো, সবাই মিলে সংগ্রহ করে ফাউন্ডেশনে জমা দিয়ে আসা। আপনাদের এই উদ্যোগ আগের মতোই অব্যাহত থাকুক এবং অব্যাহত থাকুক আমাদের সমস্ত সেবামূলক কার্যক্রম। আসলে 2020 সাল কোয়ান্টামের জন্যে আমরা বলেছিলাম 2020, অর্থাৎ অর্জন হতে হবে, সেবামূলক কাজে অগ্রগতি হতে হবে শতভাগ। আসলে অর্জন এবছর অনেক, এটা পরম করুণাময়ের দয়া এবং অনুগ্রহ। করোনাকালে যখন করোনামৃতের পাশে আপন জনরাও দাঁড়ায়নি, আমরা তখন তাদের পাশে দাঁড়িয়েছি, মমতার পরশে তাদেরকে শেষ বিদায় জানিয়েছি। এবং এই শেষ বিদায় জানাতে গিয়ে আমরা উপলব্ধি করেছি, যিনি মারা গেলেন তিনি যত কোটি কোটি টাকা রেখে গিয়ে থাকুন, তিনি আসলে নিঃস্ব, তার করার আর কিছু নাই। ব্যাংকের টাকা তোলার জন্যে চেক কাটার সুযোগ তার আর নাই। এবং এই অনুভূতি থেকে আমরা সিদ্ধান্ত নিলাম যে শুধু করোনা নয়, যিনি পৃথিবী থেকে বিদায় নেবেন, প্রতিটি মানুষকে মমতার সাথে সুন্দরভাবে গোসল করিয়ে কাফনের কাপড় পরিয়ে তাকে সমাহিত করার ব্যবস্থা করার। এবং এই কাজটি প্রত্যেক মৃতের জন্যে এবং সম্পূর্ণ স্বেচ্ছায়, সম্পূর্ণ ফ্রি। এবং এই নতুন কার্যক্রম আমরা হাতে নিয়েছি দাফন সেবা নামে। আসলে মৃতের শেষকৃত্য সুচারুরূপে সম্পন্ন করা, এটা ফরজে কেফায়া, অর্থাৎ সমাজের জন্য এটা ফরজ। সমাজের 10 জন মানুষ যদি এই ফরজ আদায় করে, তাহলে 16 কোটি মানুষের ফরজ আদায় হয়ে গেল। আর যদি কেউ না করে, তাহলে 16 কোটি মানুষ এই ফরজ আদায় না করার যে পাপ, যে গুনাহ, সেই গুনাহর শিকার হবে। সকল মানুষকে গুনাহ থেকে মুক্ত রাখার জন্য আমরা এই দায়িত্ব নিতে চাই যে যেখানেই আমরা জারি খোঁজ পাই, আমরা পরম মমতায় তার শেষ বিদায় জানাতে চাই। এবং এই বিজয়ের মাসে আমরা এই দাফন সেবার জন্যে, মমতার পরশে শেষ বিদায় জানানোর জন্যে অগ্রপথিকের ভূমিকা যেন পালন করতে পারি, এই জন্য দাফন সেবায় আমরা যদি সবাই বিশেষ দান প্রদান করি, তাহলে আমাদের জন্যে নিঃসন্দেহে অত্যন্ত সৌভাগ্যের হবে। আসলে মমতার পরশে শেষ বিদায় জানানোর জন্যে আমরা আমাদের সমাজের মানুষদের অগ্রপথিকের ভূমিকা পালন করতে চাই। আপনিও এই দাফন সেবায় অংশ নিতে পারেন স্বেচ্ছাশ্রম দিয়ে, সময় দিয়ে, এবং দাফন সেবায় বিশেষ দান করে। পরম করুণাময় আমাদের এই মহতি উদ্যোগকে, এই নিঃস্বার্থ উদ্যোগকে, মমতার পরশে শেষ বিদায় জানানোর এই নতুন উদ্যোগকে কবুল করুন। প্রিয় শরীদ সাদাকান শেষ করার আগে আপনাদের প্রতি আবারও অনুরোধ থাকবে যে আপনারা সুস্থ থাকার জন্যে, করোনা থেকে মুক্ত থাকার জন্যে স্বাস্থ্যবিধি পালন এবং যে যে ভেষজ খাবার পরামর্শ আমরা দিয়েছি সেই ভেষজ খাওয়া এবং নিয়মিত কোয়ান্টাম যোগা, প্রাণায়াম, ব্রিদিং এবং নিজের ইমিউন সিস্টেমকে আরো শক্তিশালী করার প্রচেষ্টায় নিয়মিত মেডিটেশন করুন, আপনি সুস্থ থাকবেন এবং নিজের মনোছবি, নিজের লক্ষ্য, জাতির লক্ষ্য বাস্তবায়নে আপনি যথাযথভাবে অবদান রাখতে পারবেন। আপনার জীবন সুন্দর হোক, সফল হোক, শান্তিময় হোক। সৎকর্ম করার মধ্য দিয়ে, সৃষ্টির সেবা করার মধ্য দিয়ে আমরা যেন পরম করুণাময়ের রহমতের ছায়ায় সবসময় থাকতে পারি। পরম করুণাময় আমাদের সহায় হন। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।